الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال النبي صلى الله عليه وسلم محترم علماء حضرات ও আমার অত্র এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার বড় মেহরবানি যে তিনি আমাদেরকে সুন্নতের নামের উপরে, সুন্নতের মহাব্বতে সন্ধ্যা থেকে এই পর্যন্ত আল্লাহর শাহী দরবারে এতেকাফের নিয়েতে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মসজিদে ঢোকার যে সুন্নতগুলো বলা হয়, তিনটা দোয়া আগে পড়তে হবে, এরপরে মসজিদের সীমানায় ডান পাও রাখতে হবে। এরপরে এতেকাফের নিয়ত করতে হবে। তাহলে ঢোকার আগে কয়টা দোয়া?
তিনটা দোয়া।
মেহরবানি করে আমার সাথে পড়েন বিসমিল্লাহি, একটা হয়ে গেল। আসসালাতু আসসালামু আলা
রাসূলিল্লাহ,
দ্বিতীয়টা হয়ে গেল। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, কটা হল? এই তিনটা দোয়া মসজিদের বাইরে থাকতে পড়তে হবে। তিনটা দোয়া পড়া হয়ে গেল, এখন আপনি ডাইন পাও রাখবেন কোথায়? মসজিদের সীমানার ভিতরে। মসজিদ কমিটির দায়িত্ব মসজিদের সীমানা কোত্থেকে শুরু হয়েছে এটার একটা ঘোষণা দেওয়া। অনেক নতুন মুসল্লি আসে, তারা জানে না যে এই মসজিদের বারান্দা মসজিদের মধ্যে সামেল না মসজিদের বাইরে, দুটো রকম হইতে পারে। যদি কমিটি নিয়োগ করে যে আমাদের বারান্দা মসজিদের মধ্যে সামেল, তো সামেল এতেকাবকারী ওখানে যাইতে পারবে, এতেকাবকারী যাইতে পারবে, ওখানে জানাজা পড়া যাবে না। আর যদি কমিটি ঘোষণা করে মসজিদ বানানোর সময় যে আমাদের মসজিদের বারান্দা মসজিদের মধ্যে সামেল না, পরবর্তী অল থেকে মসজিদ শুরু, এটাও করতে পারে। এখন প্রত্যেক মসজিদে যারা মুতাল্লি বা কমিটি আছে তারা বলতে পারবে তাদের বারান্দা কোন নিয়তে বানাইছে। যে নিয়তে বানাইছে ওটা সবাইকে জানাই দিতে হবে, তা নাহলে কোন জায়গাতে দোয়া পড়বে। যদি বারান্দা মসজিদে দাখিল হয় সামেল হয় তাহলে বারান্দায় পাওয়া রাখার আগেই দোয়া পড়ে দিতে হবে, তারপরে পাওয়া রাখতে হবে। আর যদি বারান্দা সামেল না হয় মসজিদের মধ্যে তাহলে বারান্দায় পাওয়া রাখতে কোনো দোয়া পড়া লাগবে না। বারান্দা পার হয়ে এই যে পরবর্তী অলটা, ওর ভিতরে যখন পাওয়া রাখবে তখন আগের তিনটা দোয়া পড়ে নেবে, এরপরে ভিতরে ডান পাও রাখবে। কিন্তু এটা আমাদের দেশে কোন মসজিদে আমি এরকম দেখি না, তা হার দুইটি দেখছি। আমার শায়েখের যে দরবার এটা লখনউ শহর থেকে আরো দুই ঘন্টা সামনে, লখনউ শহর থেকে, লখনউটা হল উত্তর প্রদেশের রাজধানী, উত্তর প্রদেশ এক আজীব দেশ, ওই এক প্রদেশের মধ্যে দুটা রাজধানী পড়ছে, একটা উত্তর প্রদেশের রাজধানী লখনউ, একটা পুরা ভারতের রাজধানী দিল্লি, দুটা পড়ছে। লখনউ থেকে আরো দুই ঘন্টা সামনে গেলে হারদই নামে একটা জেলা শহর আছে, ওখানে আমার শায়েখ আমার প্রিয় মসজিদ ওখানে থাকতেন, ওখানে ওনার মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, সবকিছু আছে। বাংলাদেশের বড় বড় ওলামা ইকরাম এখন তো উনি চলে গেছেন আল্লাহর কাছে, ওনার হায়াতে ওনার কাছে যাইতেন, ওনার থেকে আত্মশুদ্ধির এলেম শিখতে, আত্মশুদ্ধি নিতে। উনি আত্মশুদ্ধি করাইতেন নুরানি কায়দা দিয়ে, যত বড় সাইকোলজি হোক যাই হোক নুরানি কায়দার পরীক্ষা দিতে হবে। যত বড় বড় ওলামায়েকেরা বাংলাদেশ থেকে গেছে সবাইকে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা নিত আজানের মাধ্যমে, কারি সাহেবের কাছে পাঠাই দিত, কারি সাহেব পরীক্ষা নিত কি দিয়ে, আজান দিয়ে। আজান দিতে গেলে প্রথম শব্দ আসে আল্লাহু আকবর আল্লাহু আকবর, এটা প্রথম আসে না? জানি না বাংলাদেশের কোন আলেম এই আল্লাহু আকবারে পাশ করতে পারছে কিনা, কেউ করলে করতে পারে, আমার এলেমে নেই। সবাই বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওকার দিয়ে বলে, আরবিতে কোন ওকার নেই। আমরা যে মোহাম্মদ ময়োকার দিয়ে লিখি, ইংরেজিতে এম ও দি লিখি, পুরা গলত, পুরা গলত, ভুল। আরবির কোন উচ্চারণ ওকার দিয়ে হবে না, রস্যুকার দিয়ে, পেশের উচ্চারণ রস্যুকার। তাহলে এম ইউ মোহাম্মদ কে আমরা লিখতে হবে এম ইউ, আর বাংলাতে ময় রস্যু। তো এই আল্লাহ আকবার প্রথম বাক্য আজানের, এই বাক্যেই সব আলেমরা ধরা খেয়ে গেছে। ওকার ওকার পড়ে আপনাদের এখানে আসছি, তখন মনে আজান হইতেছিল নাকি, তখন ওকার পড়তে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর। আমি জানি না উনি আলেম কিনা, ওনারও দোষ দেওয়ার দরকার নেই। বাংলাদেশের অনেক বড় বড় আলেম মুফতি শাইখুল হাদিস তারাই পারে নাই, ওই বিচারা কি পারবে? কোন আলেম আজানের আল্লাহ আকবর কইতে পারে নাই, কারণ হুতে আছে পেশ, পেশ উচ্চারণ করার পদ্ধতি কি, এটা আমাদের দেশের কোন কারি আলোচনা করে না। পেশ কেমন উচ্চারণ হবে এর কোন আলোচনা আমার জানা মতে কোথাও হয় না। ওইখানে যে শুনলাম পেশকে আরবিতে বলে জম্মা, কি বলে? অনেকে জুম্মা বলে, গলত, জম্মা। এই জম্মন মানে হল মিলানা, মিলাই দেওয়া। পেশের যে আরবিতে নাম জম্মা, এই জম্মন মানে কি? মিলাই দেওয়া। উভয় ঠোঁট পেশ উচ্চারণ করার সময় মিলার কাছাকাছি হবে, একদম মিলবে না, একদম মেলে মিমের মধ্যে মিম, কিন্তু পেশে মিলার কাছাকাছি হয়। পেশে যে আরবি নাম, ওই নামের থেকেই বোঝা যায়। ফাওয়ায়েদে মাক্কিয়াতে লিখছে এই কথা। তো পেশ উচ্চারণ করতে গেলে উভয় ঠোঁট মিলার কাছাকাছি হবে, এই কথাটুক না জানার কারণে সবাই আল্লাহ হো আকবার আল্লাহ হো আকবার এই কইতে কইতে জিন্দগি পার, সহি করার কইতে পারতেছে না। কেমনে কইতে হবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ঠোঁট দেখতেছেন কিরকম হয়, হ্যাঁ, মিলার কাছাকাছি হচ্ছে না? আমারটা দেখেন, কেরাত শুধু শুনে ঠিক করা যায় না, দেখতে হয়। যিনি নষ্ট করাইতেছেন তার চেহারার দিক তাকাইতে হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মিলার কাছাকাছি হয়েছে না? এই আজানের পরীক্ষায় সব ফেল। তাহলে কেরাতের দিক দিয়ে আমরা কত পিছনে, আমাদের দেশে কত নামি দামি কারি আছে, কিন্তু সঠিক কেরাতের যে মানদণ্ড কষ্টি পাথর ওটা দিয়ে মাপলে কোন কারি টিকবে না, কোন কারি টিকবে না। এদেরকে শিল্পী বলা যায়। বর্তমানে যারা কেরাত পড়ে রেডিও টেলিভিশনে, এরা শিল্পী, কারি না। কারির কেরাত এরা পড়তে পারে না। এরা কি করে, কানের মধ্যে হাত দিয়ে এরকম হারমোনিয়াম বাজায়, এরকম পড়তে থাকে, এরকম পড়তে থাকে। আর একবার আওয়াজ উচ্চা করে, আর একবার নিচা করে, ধরে আওয়াজ করে, আস্তে করে, বাতি নেমে দেওয়ার মতো করে। এই সমস্ত বানোয়াট জিনিস আল্লাহর কালামের মধ্যে একদম হারাম। একে বলা হয় তারান্নুম, তাকাল্লুম। কোরআনে নিষেধ করা হয়েছে, ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফি, এক সরদ যেভাবে দেয়, সরদকে ধাক্কা খাইতে খেতে যায় ঠেলা গাড়ির মতো, এক লেভেলে রেখে থাকে, তেলাওয়াত এক লেভেলে চলতে থাকবে, কোন ধাক্কা খাবে না, ধাক্কা খাবে না। তো মূল কথাটা কোথেকে আসছে, আমার শায়খের দরবারে মসজিদে লেখা আছে যে মসজিদের এরিয়া এখান থেকে শুরু লেখা আছে, তাতে লোকেরা ওইখান থেকে দোয়াটা পড়ে, আর কোথাও দেখি না। আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে মজলিসে দাওয়াত ও ফাকের দিন আমিরুল উমারা উনি গেছিলেন, আমি যে মাদ্রাসা আছি ওখানে বয়ান করার জন্য, উনি এই ব্যাপারটা আমাদেরকে মনে করাই দিলেন যে এই মসজিদের বারান্দা কোথেকে শুরু, মসজিদ কোথেকে শুরু, কোন এলান নেই, আমি দোয়া কোথেকে পড়ব। উনি আমাদেরকে সতর্ক করছেন, উনি তো হাত ধুইতে দেখে আছে, পরে সাথে সাথে আমরা কম্পিউটার করে আমাদের মসজিদের বারান্দা মসজিদে সামিল না, তাহলে এই দ্বিতীয় যে ওয়াল, এই ওয়ালে আমরা লটকাই দিয়েছি সাইনবোর্ড যে মসজিদ এখান থেকে শুরু। এখন যত নতুন লোক আসুক, পুরান লোক আসুক, সে বুঝবে যে এখান থেকে শুরু। আরবি তো লেখা আছে, ইংরেজি তো আছে, বাংলায় আছে কিনা, বাংলায় আছে, থাকার দরকার। দোয়া পড়ার সুবিধার জন্য এই ঘোষণাটা থাকার দরকার, কিন্তু নেই। আমরা ঘোষণা দিচ্ছেন আমাদের টাইম টেবিলে, ওই টাইম টেবিল থেকে সবাই দাঁড়াই দেয়, অথচ ইমাম আসে নাই, ইমাম আসে নাই, আপনি টাইম টেবিল থেকে দাঁড়ায় গেলেন, শরীয়তে নাজায়েজ। টাইম টেবিল থেকে দাঁড়ানো জায়েজ নেই, টাইম টেবিলের ভূত রসুলের জামানায় ছিল না, এটা ভূত। নবীদি আসতেন, নবীদিকে দেখার পরে লোকেরা দাঁড়াইত, কারণ ইমাম মানুষ, তার এক মিনিট দেরি হইতে পারে, দুই মিনিট দেরি হইতে পারে, ওটুকু আপনাকে সফর করতে হবে। কিন্তু এটা খাড়া করে আমার কেউ সফর করতে রাজি নেই, আগেতে দাঁড়াই থাকে। আজকেও আপনারা তাই করছেন, দু এক মিনিট হয়তো দেরি হয়েছে, সবাই দাঁড়াই গেছে, আরে ইমাম কই, ইমাম আসে নাই, ইমামকে দেখে দাঁড়াইতে হবে। এই ব্যাপারে বুখারী শরীফ অধ্যায় আছে, ক্লিয়ার বলা হয়েছে, পরিষ্কার বলা হয়েছে। তো কথা চলতেছিল মসজিদের সীমানার বাইরে তিনটা দোয়া পড়তে হবে, এরপরে মসজিদের ভিতরে ডাইন পাওয়া দিতে হবে, এরপরে এতেকাফে নিয়ত করতে হবে, নওয়াইতুল এতেকাফ, নওয়াইতুল। তো নামাজের সব হলো, বয়ান শোনার সব হলো, আবার যে বসে আছেন এর জন্য আর একটা সব হয়ে গেল এতেকাফের সব। এই ঢুকার সময় যদি কেউ এতেকাফের নিয়ত না করে থাকেন, এখন মনে মনে নিয়ত করেন নওয়াইতুল এতেকাফ, ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব শুরু থেকেই দিবেন, শুরু থেকেই দিবেন। আপনি আগে নিয়ত করেন নাই, ভুল করছেন, কারণ আল্লাহ আপনাকে মাহরুম করবেন না। খানার দোয়া শুরুতে ভুলে গেছেন, খানার দোয়া শুরুতে ভুলে গেছেন, কয়েক লোক বা খাওয়ার পরে মনে পড়ছে, তখন দোয়া পড়লেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তো আল্লাহ শুরু থেকেই বরকত দিয়ে দিবেন, ওই জায়গাতে না, যে জায়গায় পড়ছেন ওই জায়গাতে না, শুরু থেকেই দিবেন, এটাই আল্লাহ রহমত, আল্লাহ রহমত, আল্লাহর দরবার, নেয়ামত দরবার। অন্য দরবারে চাইলে অসন্তুষ্ট হয়, আর আল্লাহর দরবারে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। অথচ আমাদের সব প্রয়োজন তো আল্লাহ জানে, চাইতে হবে কেন? আমার কি দরকার আল্লাহ জানা নেই? কাজেই বিজ্ঞান বলে, সায়েন্সে বলে, চাওয়ার দরকার নেই, আল্লাহ তো জানে। কোরআন হাদিসের সামনে কোন যুক্তি, কোন সায়েন্স চলবে না, সব বেকার। সায়েন্সের গন্ডে দেখাতে শেষ হয়, কোরআন হাদিস ওইখানে শুরু হয়। সায়েন্সের গন্ডি যেখানে শেষ, কোরআন হাদিস ওইখানে কি হয়? কাজে কোন বেকুব যদি সায়েন্স দিয়ে কোরআন হাদিস বুঝতে চায়, তো সে গোমরা হয়ে যাবে। কবর আজাব আছে, এটা কোন সায়েন্স দিয়ে বুঝবেন? কবর আজাব আছে, কবরে আজাবও আছে, নেয়ামতও আছে, তারপর সায়েন্স দিয়ে ধরা যাবে? এটা বিজ্ঞান দিয়ে ধরা যাবে? বিজ্ঞানের বাইরে, বিজ্ঞান যেখানে শেষ হয় আর আগে যেতে পারে না, কোরআন হাদিস সেখান থেকে শুরু। জান্নাত জাহান্নাম আছে, কোন বিজ্ঞান দিয়ে ধরবেন আপনি? এদের কোন বিজ্ঞান চলবে না, কোন যুক্তিতর্ক চলবে না। আল্লাহর হুকুমের সামনে যুক্তিতর্ক খাড়া করছিল সর্বপ্রথম ইবলিস। আল্লাহর হুকুমের বিরুদ্ধে মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম যুক্তি কে খাড়া করছে? ইবলিস। সিজদা করে নাই, আল্লাহ যে সিজদা করতে কইল তাম ফেরেশতাকে, ইবলিস তো জিনের কাতারে, ইবলিস কোন কাতারে? নূরের তৈরি ফেরেশতাদেরকেও সিজদা করতে কইল, আগুনের তৈরি জিনকেও সিজদা করতে কইল। ফেরেশতারা তো সিজদা করল, এই সিজদা কিন্তু ইবাদতের সিজদা না, এটা হলো সম্মান দেখানোর সিজদা, সম্মান দেখানোর, যেটা আমাদের আগের শরীয়ত পর্যন্ত জায়েজ ছিল, আমাদের শরীয়তে এসে কোরআনে এসে নিষিদ্ধ হয়ে গেছে। কা কেন? আমাদের শরীয়ত থাকবে কিয়ামত পর্যন্ত, কোন দিক দিয়ে কুকুর সেরেক যাতে না ঢোকে, এই জন্য অনেক কিছু এই শরীয়তে নিষেধ হয়ে গেছে। যদি এই সম্মানের সেজদা থাকত, তো সম্মান করতে করতে ইবাদত শুরু করে দিত, সম্মান করতে করতে কি শুরু করে দিত? এই জন্য আল্লাহ নবী বলেছেন, নবী আলাইহিস সালাম, যে আমার দীন ইসলামে যদি সম্মানের সেজদা জায়েজ থাকত, তা আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আমার শরীয়তে সেজদা জায়েজ থাকলে মহিলাদেরকে বলতাম, তোমার স্বামীর এত ইজ্জত, এত হক, ওই হক আদায় করার জন্য তাকে সেজদা করো, সম্মান দেখাও, তারা তোমাদের কাছে সেজদা পায়। কিন্তু আমি এটা বলতে পারি না, এই জন্য যে আমার শরীয়তে এটা নিষিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আল্লাহর হুকুম ফেরেশতারা মানল, হযরত আদমকে সেজদা করল, কিন্তু ইবলিস আজাজিল ও সেজদা করল না। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, আমি যে তোমাকে সেজদা করতে বললাম তোমাকে কে নিষেধ করল? ইবলিস যুক্তি দাঁড়া করল, আল্লাহ আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আগুনের গতি উপরের দিকে, আর এই আদমকে বানাইছেন মাটি দ্বারা, মাটির গতি কোন দিকে? নিচের দিকে। কাজে আমি তাকে সেজদা করতে পারি না, এটা কোন যুক্তিতে আসে না। এই প্রথম আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি খাড়া করলো কে? ইবলিস। যুক্তি খাড়া করে মুক্তি পাইল না? চির জীবনের জন্য ধ্বংস হয়ে গেল। যুক্তির মধ্যে কোন মুক্তি নেই। নাস্তিকরা যে এত যুক্তি খোঁজে, যুক্তি না হলে আমরা শরিয়ত মানব না। নাস্তিকদেরকে বলেন তো, তুমি যারে বাপ ডাকো, এই লোকটাই যে তোমার বাপ, এটা যুক্তি প্রমাণ দিয়ে তুমি প্রমাণ করো। তুমি যে লোকটাকে বাপ ডাকো, এটা যে বাপ, তার প্রমাণ কি, দলিল কি? বলবো আমার মা কয়ে দিছে। তো তোমার মা তো একজন মহিলা, একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না, কোন যুক্তি নেই তার কাছে। সেদের যুক্তি প্রমাণ ছাড়া মানতেছে না, তোর বাপকে মানতেছে কেমনে? আর বাপকে না মানলে তো হারাম দাদা হয়ে যাবে। যদি বাপকে না মানে তো কি হয়ে যাবে? হারাম দাদা হয়ে যাবে। অথচ কোন যুক্তি প্রমাণ নেই। মায়ে কয়ে দিছে একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না, বিশ্বাসের উপরে, মায়ের কথা বিশ্বাস করছে যে আমার মা ভুল বলতেছে না, সাজা দিলে মায়ের কথা বিশ্বাস করছে। একজন মহিলাকে বিশ্বাস করে তুমি তোমার বাপকে বাপ ডাকতে পারলে, তো ওই মহিলা থেকে লাখো কোটি গুণ গ্রহণযোগ্য ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মেহরাবে সব দেখে আসছেন, কোন নেকিতে কি লাভ, কোন গুনায় কি আজাব, সব দেখে আসছেন, দেখে এসে উম্মতকে বলছেন। তাহলে তুমি যুক্তি বাদ দিয়ে ওই মুহাম্মদ রাসূলের কথা মানতেছ না কেন? তো মহিলার কথা মানতে পারলে সে নবীদের শ্রেষ্ঠ, নবীদের ইমাম, খাতামুন নবিয়্যিন, তার কথা মানতে পারতেছ না, তোর যুক্তি লাগবে। তুমি তো ইবলিসের কাতারে চলে গেলে। শরিয়তের হুকুমের মধ্যে যারা যুক্তি খুঁজবে তারা ইবলিসের কাতারে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
আল্লাহ সবাইকে রক্ষা করুক। আমরা বিনা বাক্য ব্যয় এটা কোরআনে আসছে মানলাম, এটা নবীজির হাদিসে আসছে মানলাম, কোন যুক্তির দরকার নেই। আল্লাহ বলছেন এই যথেষ্ট যুক্তি, আল্লাহ রসুল বলছেন এই যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমার মৃত্যুর পরে ইসলামের মধ্যে কত দল তোমরা দেখবা, অনেক দল দেখবা, ছড়াই গেছে, সবাই দাবি করতেছে আমি খাটিয়েছিলাম, আমি খাটিয়েছিলাম, সবাই খাটিয়েছিলাম দিচ্ছে। তখন তুমি কি করবা, কোন দলের সাথে দেখবা, সবাই তো খাঁটির দাবি করতেছে, আজকাল সবাই তো খাঁটি মত দিচ্ছে, পরে যাচাই করার পর দেখা গেল যে এটা খাঁটি মধু না, চিনির শিরা, ওর মধ্যে মৌচাক ভেঙে দিছে, মৌচাক ভেঙে দিছে, ওটা খাঁটি মধু হয়ে গেছে। নবীদের বলতে আমার পরে এত অনেক দল হবে ইসলামের নামে, কোথায় দৌড়াইবা, কোন দিক যাইবা? মুসলিম শরীফের হাদিস আছে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সবগুলো থেকে মুখ ফেরায় নাও, কোন দলের সাথে যাওয়ার দরকার নেই। তো কোন দলে যাইবা? ফালাইকুম বিসুন্নতি, কারা আমার সুন্নত বয়ান করে, তাদের কথাই সুন্নত নিয়ে, কথায় কথায় এই ব্যাপারে নবীজির সুন্নত এই, নামাজের ব্যাপারে নবীজির সুন্নত এই, উজুর ব্যাপারে নবীজির সুন্নত এই, মসজিদে ঢুকার ব্যাপারে নবীজির সুন্নত এই, কাফন দাফনের ব্যাপারে নবীজির সুন্নত এই, বিয়ে শাদির ব্যাপারে নবীজির সুন্নত এই, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নবীজির সুন্নত এই, সর্বক্ষণ খালি নবীজির সুন্নত বয়ান করে, এই দলটাকে খুঁজে বের করো, করে ওদের সাথে জুড়ে যাও, তাহলে তুমি মুক্তি পাইবা। এরাই আহলে সুন্নত আল জামাত, এরাই জান্নাতি জামাত, তারা সর্বক্ষণ সুন্নত বয়ান করে, এরাই আহলে সুন্নত আল জামাত। আহলে কোরআন নামে একটা ফেরকা আছে গোমরা, আর আহলে হাদিস নামেও ফেরকা আছে, এরাও গোমরা, আহলে কোরআন ও গোমরা, আহলে হাদিস ও গোমরা, সব ইংরেজরা দাঁড় করাইছে, ইংরেজরা 200 বছর ধরে শাসন করছে, তখন ইসলামের নামে অনেক ফেরকা দাঁড় করাইছে, এই ফেরকাগুলো তখন দাঁড় করাইছে। আহলে কোরআন ও গোমরা, আহলে হাদিস ও গোমরা, সই কোনটা? আহলে সুন্নত অল জামাত, আহলে হাদিস না, আহলে সুন্নত। স্বাভাবিক প্রশ্ন হবে আপনাদের যে হাদিস কইলে গোমরা হয়ে গেল, সুন্নত কইলে হেদায়েত পাইল, তাহলে হাদিস কোনটা সুন্নত কোনটা? এই প্রশ্ন আপনাদের মাথায় আসবে যে আহলে হাদিস গোমরা, আহলে সুন্নত ঠিক, তাহলে হাদিস আর সুন্নতের পার্থক্য কি? হাদিসের কিতাবে যত হাদিস আছে এ সবগুলো হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এ সবই কি হাদিস? এর থেকে বাছনি করে একটা অংশ সুন্নত, হাদিস থেকে বাছনি করে একটা অংশ কি? যেমন মৌলানাদের মধ্যে যদি আপনি বাছনি করেন, একটা অংশ বেরোবে তারা মুফতি, মৌলানা হয়ে আবার কি হয়েছে, বেরোবে কিনা? না, সব মৌলানা থেকে যাবে। হ্যাঁ, মৌলানাদেরকে বাছনি করলে একটা গ্রুপ কি বেরোবে? মুক্তি। হাদিস বাছনি করলে একটা গ্রুপ কি বেরোবে? সুন্নত। ওটা মানতে হবে। হাদিস মানার কথা কোন হাদিসে নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই। সুন্নত মানার কথা আছে অসংখ্য হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত মানতে বলেছেন, হাদিস মানতে বলেন নাই। হাদিসের ভান্ডার থেকে বড় বড় ওলামারা আপনাদেরকে বুঝাবে যে এই হাদিসগুলো সুন্নত হয়ে গেছে, এই হাদিসগুলো কি হয়ে গেছে, ওটা মানবেন। ওটা আপনারা নিজেরা বুঝবেন না, অনেক বড় বড় আলেম লাগবে, তারা বলবে। এটা কোন হাদিসের মধ্যে দুটা শর্ত পাওয়া গেলে সেটা কি হয়? সুন্নত হয়। কটা শর্ত? এক নম্বর শর্ত হলো ওই আদেশটা নবীজি উম্মতকে দিয়েছেন যে তোমরা এই কাজটা করো, যেটাকে সুন্নত বলবেন। ওটা তো নবীজির একটা আদেশ। এই আদেশটা কার জন্য দিচ্ছেন? উম্মতের জন্য দিচ্ছেন। এগুলো সুন্নত হওয়ার প্রথম শর্ত এটা। এই শর্তের দ্বারা কোন হাদিসগুলো বাদ পড়ে যাবে? যেগুলো হাদিস, সহি হাদিস, বুখারির হাদিস, সহি হাদিস, বুখারির হাদিস, সুন্নত না, বাদ পড়ে গেছে এই শর্ত দ্বারা। কোনগুলো? যেগুলো নবীজির সাথে খাস, নবীজির সাথে সীমাবদ্ধ, ওটাকে আর সুন্নত বলা যাবে না, আমাদের জন্য চলবে না। ওটা ওটা হাদিস, বুখারিতে আছে, সব ঠিক, কিন্তু আপনার আমার আমল করা চলবে না। যেমন নবীজি আল্লাহর নির্দেশে একসাথে ১১টা বিবাহ করছিলেন, মহিলা মহলে দিনের কাজ করার জন্য, দিনের ফতোয়া ফারায় দেওয়ার জন্য আল্লাহর হুকুমে করছিলেন, এটা কোনো বেশি না। দাউদ আলাইহিস সালাম তো ১০০ বিবি ছিল, কোরআন শরীফে আছে। দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের নবী তো আরো অনেক বড় নবী, তো ওনার যদি ১১ জন হয়ে থাকে সেটা কিছুই না। এটা বুখারি তো আছে, এটা আমাদের জন্য খাটবে? আমরা একসাথে ৪ বেশি বিবি রাখতে পারবো? তাদের একান্ত জরুরত হয়, তার শারীরিক আর্থিক তৌফিক থাকে, ইনসাফ করার তৌফিক থাকে, ইনসাফ করতে হবে। তো সর্বোচ্চ কটা পারবে? ১১ তো পারবে না। তাহলে ১১ হাদিস যা আছে বুখারিতে, এটা হাদিস না সুন্নত? এটা হাদিস, সহি হাদিস। নবীজির কোন কোন বিবাহ আরশে হয়েছে, দুনিয়াতে হয় নাই। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে যে বিবাহ হয়েছে এটা দুনিয়াতে হয় নাই, আল্লাহ পড়াই দিছেন আসমানে, পড়ে নবীজির কাছে ওহি পাঠাইছে যে জয়নামের সাথে আপনার বিয়ে পড়াই দিছি, আপনি জয়নামের কাছে চলে যান। এটা সহি হাদিস, এটা কোরআনেও আছে, আমাদের জন্য চলবে? আমাদেরকেও দাবি করতে পারবে কোন মহিলার কাছে যে আল্লাহ তাআলা আরশে তোমার সাথে আমার বিয়ে পড়াই দিছে, চলো ব্যাগ বগলে চলো, চলবে? আমাদের জন্য চলবে না। এটা সহি হাদিস, এটা সুন্নত না, আমাদের জন্য চলবে না। নবীজির সাথে খাস, নবীজির কোন কোন বিবাহ আল্লাহর নির্দেশে মোহর ছাড়া হয়েছে, কোন দেনমোহর ছিল না। আমাদের এরকম বিবাহ জায়েজ হবে? আমাদের জন্য মোহর ছাড়া, দেন মোহর ছাড়া বিবাহ জায়েজ নেই। অবতাগুবি আমওয়ালিকুম, কোরআনে স্পষ্ট নির্দেশ, বিবাহ করবা, মাল খরচ করো, দেন মোহর দাও। দেন মোহর না দাও বা দেন মোহর দেওয়ার নিয়ত নেই, মোটা অঙ্কের মোহর বাঁচে সমাজ রক্ষা করার জন্য, কিন্তু দেওয়ার নিয়ত নেই, তাহলে হাদিস আছে এই লোকের হাসর নাসর জেনাকারীদের সাথে হবে। মোটা অঙ্কের মোহর বাঁচে অথচ দেওয়ার নিয়ত নেই। তো নবীজি যে দেন মোহর ছাড়া বিয়ে করলেন, সহি হাদিস, কিন্তু এটাকে কি বলা যাবে না? সুন্নত হইতে গেলে উম্মতের জন্য বলতে হবে। এটা নবীজি উম্মতের জন্য বলেন নাই যে তোমরা এগারোটা বিয়ে করো, তোমরা মোহর ছাড়া বিয়ে করো, বলেন নাই। এটা নবীজির সাথে খাস। তাহলে এক নম্বর শর্তের দ্বারা কি বাদ পড়লো বুঝছেন? যেন নবীজির সাথে বা কোন সাহাবির সাথে খাস, অনেক ঘটনা আছে সাহাবিদের সাথে খাস, কাদের সাথে? ওগুলো আমাদের চলবে না। সহি হাদিস বুখারীতে আছে, আমাদের জন্য চলবে না। বয়ান লম্বা হয়ে যাবে, আমি বলতেছি না সাহাবির সাথে খাস কি। একটা হাদিস বলি, আবু বুরদা ইবনে নিয়ার, বুখারি শরীফের হাদিস, ওনাকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন বাইতুল মালে যে বকরি আছে গরিবদের মধ্যে বর্ধন করে দাও কোরবানির সময়। বাইতুল মালে যে বকরি আছে বর্ধন করে দাও, উনি সব বর্ধন করে দিলেন, দিয়ে নবীজিকে রিপোর্ট দিলেন হুজুর একটা বকরি বেঁচে গেছে কিন্তু সেটার বয়স এক বছর না, বয়স এক বছর না। অথচ নবীজির ঘোষণা হল বকরি মানে ছাগল, এটার বয়স যদি পুরো এক বছর না হয় এটা দিয়ে কোরবানি সই হবে না। ছাগলের বয়স যদি এক বছর পুরা না হয় সেই ছাগল দ্বারা কোরবানি করলে হবে না। কিন্তু ওই সাহাবিকে আবু বুরদা ইবনে নিয়ার, তাকে নবীজি বললেন যাহি বিহি আনতা ওলা তাসিহু লি আহাদিন বাদাকা, এইটার দ্বারা তুমি কুরবানি দাও, তোমার কুরবানি হয়ে যাবে, কিন্তু কেমন তা এই টাইপের বকরি দ্বারা, ছাগল দ্বারা আর কারো কুরবানি হবে না, এক বছর লাগবে। কি লাগবে? এক বছর লাগবে। তাহলে এই হাদিসটা কি? সহি হাদিস বুখারী শরীফে আছে, কিন্তু ওনার সাথে খাস করে দিলেন, ওই সাহাবির সাথে খাস করে দিলেন, এই সাধারণ উম্মতের জন্য না, এটাকে সুন্নত বলা যাবে না। সুন্নতের পয়লা শর্তই সাধারণ উম্মতের জন্য হইতে হবে, সকল উম্মতের জন্য হইতে হবে। তো একজন সাহাবির সাথে কাটবে, আরো অনেক কিস্তা আছে। দুই নম্বর শর্ত, কোন হাদিস সুন্নত হইতে হলে দুই নম্বর শর্ত যে প্রত্যেকটা ব্যাপারে কয়েকবার নির্দেশ আসছে, একবারে ইসলামকে পরিপূর্ণ করা হয়নি, সহনীয় করে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, একবারে না। নামাজে এক জামানায় কথা বলা যেত, এখন বলা যায় না? নামাজে কথা বলা যেত, লোকেরা এসে পাশের লোকরা জিজ্ঞেস করতো ভাই কয় রেখা তুলছে, উনি নামাজের মধ্যে থেকে বলতেন দুই রেখা তুলছে, তো ওই লোকেরা নির্দিষ্ট ভাবে দুই রেখা পড়ে নিয়ে শরীফ হইত। এখন কি এরকম কথা বললে নামাজ হবে? প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু এরকম একবারে পূর্ণাঙ্গ রূপ নেয় নাই, আস্তে আস্তে রোজার ব্যাপারে প্রথম জামানায় নির্দেশ ছিল রোজা রাখতে পারো ভালো, যদি রোজা রাখতে সাহস না হয়, যদিও তুমি সুস্থ মানুষ কিন্তু রোজা রাখতে সাহস হয় না, তো তুমি এক কাজ করো, কোন গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দাও, গরিব মানুষকে
দুই বেলা খাওয়াই।
এখন কি চলবে এটা? রোজা রাখতে সাহস হয় না, এটা মিসকিনকে দুই বেলা খাওয়াই দিলেন তো রোজা হবে? কিন্তু এক জামানো তো ছিল এটা, তাহলে দেখা যাচ্ছে একবারে পূর্ণাঙ্গ হয় নাই, আস্তে 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 পূর্ণাঙ্গ হয়েছে। মক্কাতে বারবার হাত তোলার নিয়ম ছিল, শুরুতে একবার, রুকুতে একবার, রুকু থেকে ওঠার সময় একবার। এই হাদিসটা আবদুল্লাহ ইবনে ওমর থেকে, হয়তো ওমরের ছেলে আবদুল্লাহ থেকে, সেই আবদুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস আছে। মদিনায় আসার পরে যখন কুমু লিল্লাহে কানিতিন এই আয়াত নাজিল হল, তো নবীজি আমাদেরকে বারবার হাত তুলতে মানা করে দিলেন আর বললেন যে একবার তুলবা শুরুতে, একবার তুলবা শুরুতে। যে সাহাবিতে বারবার হাত তোলার হাদিস, সেই সাহাবিতে ওটা নিষেধ করার হাদিস, সেটা নিষেধ। তাহলে হুকুম ধাপে ধাপে আসতেছে না? হ্যাঁ, ধাপে ধাপে আসতেছে না? এক জামানায় ইমামের পিছনে অনেকে ফাতিহা পড়ত, ইমামের পিছনে কি পড়ত, কিন্তু ওই আয়াত যখন নাজাল হলো وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ইমাম যখন কেরাত পড়ে তোমরা চুপ থাকো, আল্লাহ তোমাদেরকে রহম করবেন। এই আয়াত যখন নাজিল হল, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ লিখছেন যে এই ব্যাপারে সমস্ত ওলামাদের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে এই আয়াতটা নাজিল হয়েছে কিছু লোক যে ফাতিহা পড়ত ইমামের পিছনে ওটা নিষেধ করার জন্য, কিছু লোক যে ইমামের পিছনে ফাতিহা পড়ত ওটা নিষেধ করার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আর কেউ পড়ত না। হাদিসে একটা ঘটনা পাওয়া যায়, ওই লোকটা মনে হয় বিদেশি লোক, উনি নিষেধ যে হয়ে গেছে না জানতেন না, ইমামের পিছনে ফাতিহা পড়াতে নিষেধ হয়ে গেছে এটা উনি জানতেন না, উনি পড়তেছিলেন, তো পাশের সাহাবি উনাকে থামাই দিলেন, নিষেধ করলেন, ইশারা করে নিষেধ করলেন। পরে নামাজের পরে ওই লোকটা বলল, আপনি আমাকে ফাতিহা পড়তে নিষেধ করলেন কেন, আমি তো শুনছি ফাতিহা ছাড়া নামাজ হয় না। তখন ওই সাহাবি ওই লোকটাকে নিয়ে নবীজির কাছে আসলো যে রাসূলুল্লাহ, এই লোক ফাতিহা পড়তেছিল আপনার পিছনে, আমি মানা করছি, আর উনি কয় ফাতিহা ছাড়া নামাজ হয় না, আপনি ফয়সালা দেন। নবীজি ফয়সালা দিলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার ইমাম থাকবে তার ইমামের কিরাত তার সূরা কিরাত। এটা বলে নাই যে তার ইমামের আত্মায়াতু তার আত্মায়াতু, এজন্য আত্মায়াতু করতে হবে, তার ইমামের তাকবীর তার তাকবীর, তার ইমামের সুবহানা রব্বিয়াল আলা তার সুবহানা রব্বিয়াল আলা, এটা বলে নাই, কিন্তু ওইগুলো সব পড়তে হবে, খালি সূরা কেরাতের ব্যাপারে বলছেন, ইমামের কেরাত সূরা কেরাত তোর সূরা কেরাত, তোমার আলাদা পড়ার দরকার নেই। আমি দেখাচ্ছিলাম অনেক কিছু শুরু জামানায় একরকম ছিল, আখেরি নির্দেশে সব পাল্টে গেছে। আখেরি নির্দেশে কি হয়েছে? হ্যাঁ, পাল্টে গেছে। এক জামানায় নিয়ম ছিল ইমাম যদি বসে নামাজ পড়ায় তো সব মুসল্লিদের বসে একটা করতে হবে, তাই আপনি যত সুস্থ হন না কেন, যত সুস্থ হন ইমাম বসে পড়াইতেছে রোগ শোকের কারণে আপনাকে বসে পড়তে হবে। এই হাদিসটা বুখারী শরীফে 8-10 জায়গায় আসছে। ফাইন সাল্লা জালসান ফাসাল্লু জুলুসান আজমাইন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইন সাল্লা জালসান ফাসাল্লু জুলুসান আজমাইন। ইমাম বসে পড়লে তোমরা বসে পড়ো, এই হুকুম পরে ছিল না, এই হুকুম ছিল না। মৃত্যু সজ্জায় নবীজি 5 দিন ছিলেন, মৃত্যু সজ্জায় বুধবার রাত্রে অসুস্থ হয়ে গেছেন, বৃহস্পতি শুক্র শনি রবি সোম সোমবার দুপুরে মারা গেছেন। এই কয়েকদিন মসজিদে যেতে পারেন নাই। শনিবার জোহরের নামাজে গেছেন দুইজনের কান্ধে ভর দিয়ে, দুইজনের কান্ধে ভর দিয়ে গেছেন যে বসে নামাজ পড়েছেন, আর পিছনে সব সাহাবীরা একটা করছে বসে না দাঁড়ায়, সবাই দাঁড়ায়। কেন? ওই হাদিসটা রহিত হয়ে গেছে। এই জন্য সুন্নত হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হল এই, ওই ব্যাপারে যে কয়েকটা নির্দেশ আসছে ওর মধ্যে দেখো সর্বশেষ কোনটা, যেটা সর্বশেষ ওটা সুন্নত, আগেরগুলো কি রহিত হয়ে গেছে, ওগুলো হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস, হাদিস সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। কিন্তু আমল করা জায়েজ নেই, আমল করা বুখারিতে থাকলে আমল করা যাবে না, সুন্নত কিনা, এই দুই শর্ত পাওয়া যায় কিনা। কোরআনে থাকলে আমল করা যাবে না, কোরআন তো বুখারিতে বেশি বিশুদ্ধ, কোরআনের অনেক আয়াতের হুকুম রহিত হয়ে গেছে, কোরআনের অনেক আয়াতের হুকুম কি হয়ে গেছে, কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রা আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন। দ্বিতীয় পারা অনেক আয়াত আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমাদের যদি কারোর মৃত্যু আসে আর আল্লাহ তোমাকে অনেক মাল দৌলত দিয়ে থাকে, তো তোমার বাপ মায়ের জন্য কিছু ওসিয়াত করে যাও, এলে আয়াতের অর্থ। এই হুকুমটা এখন বহাল নেই, এটা হল সুরা বাকারার আয়াত। সুরা নিসার মধ্যে মিরাসের একটা আয়াত আছে, খুব লম্বা আয়াত, 1 পৃষ্ঠা ভরা। ওইখানে আল্লাহ বাপ মা কত পাবে বিস্তারিত বলে দিচ্ছেন। ওই সুরা নিসার আয়াত যখন নাজেল হয়েছে এটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কিন্তু ওই আয়াত কিন্তু এখনো কোরআন শরীফে আছে এবং নামাজে তেলাওয়াত করা হয়, ওটা বাদ দিলে খতম তারাবি হবে না। এটা যখন নাকি হুকুম রহিত হয়ে গেছে তাহলে তারাবিতে বাদ দিয়ে দিই হবে না। কোরআন এত বিশুদ্ধ কিতাব, অথচ তার মধ্যে অনেক আয়াত আছে রহিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে। দ্বিতীয় পারার শেষে মহিলাদের ইজ্জত বলা হয়েছে, কোন মহিলা স্বামী মরে গেলে 1 বছর মাতা আন ইলাল হাউল গায়রা ইখরাজ, অথচ আর একটা আয়াত দ্বারা এটা রহিত হয়ে গেছে। এখন 1 বছর ইজ্জত না, স্বামী মরে গেলে কতদিন ইজ্জত পালন করতে হবে, 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। তাহলে বুখারি থেকে বিশুদ্ধ কোরআন, কোরআনের প্রত্যেকটা আয়াত আমলযোগ্য না, তেলাওয়াত করতে হবে, সব হবে, তেলাওয়াত না করলে খতম হবে না, কিন্তু আমল করা যাবে না। তাহলে কোরআনের সব আয়াতের যে আমল না করা যায়, তা আপনি কি আশা করতেছেন যে বুখারির সব হাদিসে আমল করা যাবে না? বুখারী বলেন, মুসলিম বলেন, যে কোনো কিতাব বলেন, ওখান থেকে ওই দুই শর্ত দিয়ে বাছনি করতে হবে যেন উম্মতের জন্য বলা হয়েছে কিনা এবং সর্বশেষ নির্দেশ কিনা। এই দুই শর্ত পাওয়া গেলে ওটার নাম সুন্নাত, ওটার নাম ফিকহ। এই দুই শর্ত পাওয়া গেলে তার নাম কি? সুন্নাত। সুন্নতের আর এক নাম কি? ফিকহ। যদি বর্ণনা সূত্র সহ বলেন তাহলে সুন্নত, আর যদি বর্ণনা সূত্র বাদ দিয়ে মূল কথাটা বলেন তো ফিকহ। অনেকে কোরআন সুন্নাহ মানবো, ফিকহ আবার কি? আরে বাবা, ফিকহ আর সুন্নত তো এক। সুন্নতের মধ্যে সনদ থাকে আর ফিকহতে কি থাকে না? সনদ থাকে না। এই কাজেই আমার এই কথা সারমর্ম হল এই, আমি বলছিলাম আহলে কোরআন গোমরা, আহলে হাদিস গোমরা। আহলে হাদিস গোমরা কেন? ওরা বুখারতে যা পায় সব মানে, তো সব মানতে গেলে যেগুলো নবীর সাথে খাস তাও মানতে হয়, এবং যেগুলো সর্বশেষ সুন্নত না কোন এক সময় ছিল ওটাও মানতে হয়, যেটা রহিত হয়ে গেছে ওটাও কি করতে হয়? মানতে হয়। সেটা মানলে তো গোমরা হয়ে যাবে। আহলে হাদিস যদি আপনি নাম দেন তো হাদিসে সবগুলো মানতে হবে, অথচ বহু হাদিস রহিত হয়ে গেছে, আর এক হাদিস দ্বারা কি হয়ে গেছে? এতে বললাম বারবার হাত তোলা রহিত হয়ে গেছে, ইমামের পিছনে ফাতেহা পড়া রহিত হয়ে গেছে, আমিন জোরে বলা রহিত হয়ে গেছে। শুরু ইসলামে ন মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি দুই একবার আমিন জোরে কইছেন, ন মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ফাতেহা অন্য সুরার মাঝখানে একটা আমিন আছে, পরে আর দরকার নেই, পরে সবাই জানা হয়ে গেছে। এখন আমিন জোরে বলার হাদিস রহিত হয়ে গেছে, আমল যোগ্য নেই। এখন আমরা বুঝতে পারলাম কিনা, আহলে কোরআন গোমরা, আহলে হাদিস গোমরা, তো কোনটা মানতে হবে? এইটাই নবীজি বলতেছেন, আলাইকুম বিসুন্নতি। কত দল যে বেরোবে, কোন দলে দেব না। কারা সুন্নত সুন্নত করে ওদের সাথে জুড়ে যাও, ওদের সাথে জিন্দেগি কাটাও, তুমি কামিয়াব, তুমি কামিয়াব। আর এক হাদিসে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো, সে জান্নাতে আমার সাথে থাকবে। আর এক হাদিসে বলা হয়েছে, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উম্মতের ফেতনা ফাসাদের জামানায়, এখন কোন জামানা? ফেতনা ফাসাদ না, দ্বীনের নামে সব গলত কথা শেখানো হয়েছে। কিছু মৌলবী ভ্রান্ত, ভ্রান্ত মৌলবী, তারা ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে সব গলত জিনিস শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? রাসূলুল্লাহ নূরের তৈরি। আরে মাটির তৈরি মানুষ এক নম্বর, নূরের তৈরি ফেরেশতা দুই নম্বর, আগুনের তৈরি জিন তিন নম্বর। তারা এটা বলে তো রাসূলুল্লাহকে দিচ্ছে নামাই দিল। আসছে আপনার এলাকায় মন্ত্রী সাহেব, আপনি স্লোগান দিচ্ছেন দারোগা সাহেব জিন্দাবাদ, দারোগা সাহেব জিন্দাবাদ, মন্ত্রীদের দারোগা করছেন, তাকে সম্মান করা হলো না বেইজ্জত করা হলো? রাসূলুল্লাহকে নূরের তৈরি করলে বেইজ্জত করা হয়। আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতা দিয়ে বাবা আদমকে সিজদা করেছেন, এইগুলো শিক্ষা দিচ্ছে, এইগুলো শিক্ষা দিচ্ছে। আবার বলতেছে রাসূলুল্লাহ গায়েব জানে। আরে গায়েব জানলে ইহুদিরা বিষ খাওয়াইলো কেমনে? ইহুদিরা বিষ খাওয়াইলো কেমনে? বকরির মধ্যে বিষ দিয়ে খাওয়াইলো কেমনে? গায়েব জানলে মা আসার উপরে জেনার তোহমত দেওয়া হয়েছিল। নবী দিয়ে এক মাস পরেশান, এক মাস বুখারের হাদিস। তা আসলে ঘটনা কি? আয়েশা কি আসলে কোন অন্যায় করছে না সে নির্দোষ? বুঝতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এমনকি মা আয়েশাকে তালাক দেওয়ার চিন্তাও করতেছিলেন। এত ঝামেলা, সবাই তার নামে বদনাম করতেছে, আছে না তালাক দিয়ে দিন, এই চিন্তাও করতেছিলেন। এর মধ্যে এক মাসের মাথায় আল্লাহ তাআলা সূরায়ে নূর নাজিল করলেন, 18 পারায় সূরায়ে নূর নাজিল করে বলে দিলেন, মা আয়েশার কোন ভুল নেই, কোন ত্রুটি নেই, এটা মুনাফেকরা একটা অপবাদ লাগাইছে, মুনাফেকরা জিনার অপবাদ লাগাইছে, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ 10 খানা আয়াত নাজিল করলেন আয়েশা সিদ্দিকার ব্যাপারে। তখন নবীজি ক্লিয়ার হয়ে গেলেন, আয়েশার তার উপর যে অপবাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা, সে এই অন্যায়তে জড়িত না। কিন্তু এক মাসের মাথায় জানতেছেন, এই এক মাসের মধ্যে তো জানতে পারলেন না। তো গায়েব জানলে এই এক মাস কেন পরেশান ছিলেন? সব কুফুরি কথা, এক ধরনের ভ্রান্ত মৌলবী, এদেরকে ইংরেজরা দাঁড় করাই গেছে। ইংরেজরা তারা লোকদেরকে এগুলো শিখাই দিচ্ছে, আপনারা যদি হক পাইতে হক, তাহলে ওলামায় জবান এরাই বর্তমান জামানায় পুরা দুনিয়াতে হকের কান্ডা দি। ওলামায় জবান দেওবন্দ পড়ে আছে অথবা তার কাছে যারা পড়ছে তারা একমাত্র হকের পর হক কথা বলতেছে পুরো দুনিয়াতে। আপনি জাপানে যায় যদি হক পান, আপনি আমেরিকা যায় যদি হক পান, একটা হক কথা পান, হক কথা, তাহলে খোঁজ নেন ওই লোকটা কে। হয়তো সে দেওবন্দে পড়ে আসছে অথবা দেওবন্দে পড়ে আসছে এমন ব্যক্তির কাছে পড়ছে, এর বাইরে আপনি কোন হক পাবেন না। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যাকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জোড়া কাজ নিলেন, ইনিকে ইনি দেওবন্দের ছাত্র, ইনি দেওবন্দের ছাত্র। মাওলানা আশরাফ আলী থানভী, যার রেফারেন্স না দিলে কোন কথা গ্রহণযোগ্য হয় না। মাওলানা আশরাফ আলী থানভী এই ব্যাখ্যা করছেন, যে ব্যক্তির রেফারেন্স না দিলে কোন কথা গ্রহণযোগ্য হয় না, ওলামারা মানে না, সেই মাওলানা আশরাফ আলী থানভী কোত্থেকে তৈরি হয়েছে? দারুল উলুম দেওবন্দ হিন্দুস্থানের উত্তর প্রদেশের মধ্যে একটা থানা, শহরের নাম দেওবন্দ। দেওবন্দ মানে ভূতকে ওখানে বন্দী করা হয়েছে, দেব দেবতা চলবে না, বন্দী করা হয়েছে দেওবন্দ। এটা একটা থানা, শহরের নাম। এই শহরে এই মাদ্রাসাটা নবীজির নির্দেশে কায়েম হয়েছে, সব ওলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছিল, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, মাদ্রাসার নামে হাজার হাজার জমি ছিল, হাজার হাজার বিঘা, সব ইংরেজরা হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিয়েছিল, মুসলমানদের করুণ অবস্থা হয়ে গেছিল। ইংরেজরা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পুরা ভারতবর্ষে স্কুল কলেজ কায়েম করছিল আর মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। কিছু ওলামা বেঁচেছিল, তারা দিশেহারা, কি করবে? তাদের কাছে যে বল আছে, জনবল, অস্ত্র বল, এর সাথে তো মোকাবেলা করে পারা যায় না। তারা খুব পরেশান ছিল। ঠিক সেই জামানায় হযরত মাওলানা কাসেম নানুতুবি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, দারুল উলুম দেওবন্দের, তার নাম হল মাওলানা কাসেম নানুতুবি, ওনার বাড়ি নানুতা নামক জায়গায়। ওনার বাড়ি কোথায়? এই জন্য বলা হয় নানুতুবি। উনি স্বপ্ন দেখলেন, নবীজি একটা জায়গা দেখাই দিচ্ছেন যে আমি এই যে দাগ দিয়ে দিলাম চারদিক দিয়ে, এই দাগের ভিতরে মাদ্রাসা কায়েম করো। উনি ফজর পড়ে সেই মাঠে গেলেন, যাই দেখে যে কোনো দাগ আছে, স্বপ্নে যে দাগ দিছে নবীজি ওই দাগ এখনো বহাল আছে, কারণ মাদ্রাসা করবেন কোনো ঘর দুয়ার তো নেই এখানে। ওই পুরা মাঠের মধ্যে সিরিফ একটা ডালিম গাছ আছে, সিরিফ কি আছে একটা ডালিম গাছ, আর কিছু নেই। উনি ওনার এক মুরিদ, তার নাম মোল্লা মাহমুদ, তাকে এখানে বসাইলেন, উস্তাদ নিয়োগ দিলেন, এই ডালিম গাছের নিচে বসো। ওনার আর এক মুরিদের ছেলে, তার নাম মাহমুদুল হাসান, টিচার বসাইলেন মোল্লা মাহমুদ, আর ছাত্র জোগাড় করলেন মাহমুদুল হাসান। একটা উস্তাদ একটা ছাত্র দিয়ে ডালিম গাছের নিচে মাদ্রাসা স্টার্ট দিয়ে দিলেন। নবীজি নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশ পালনে তো দেরি করা যাবে না, এই নির্দেশ পালনে দেরি করা, উনি শুরু করে দিলেন মাদ্রাসা। আস্তে আস্তে সেখানে মসজিদ হলো, মাদ্রাসা হলো, ওখানে পরটা মসজিদ গড়ে উঠল ওই ডালিম গাছের পাশে, সাতটা মসজিদ মাদ্রাসা গড়ে উঠল, পরে বিশাল মাদ্রাসা হয়ে গেল, বিশাল মাদ্রাসা হয়ে গেল। এখন তো সেখানে অন্তত 150 বিঘা জায়গার উপর মাদ্রাসা, এবং 8-10 হাজার ছাত্র পুরা দুনিয়ার থেকে আসছে, শুধু ভারতের না, পুরা দুনিয়ার থেকে ওখানে ছাত্র আসছে পড়তে, পুরা দুনিয়া থেকে, আমেরিকা বলেন, লন্ডন বলেন, সব জায়গায় ছাত্র এখানে। এই মাদ্রাসা কায়েম হয়ে গেল। ওনারা দেখলেন সিংহাসন চলে গেছে, ইসলাম চলে না যাক, মুসলমানদের হাত থেকে সিংহাসন চলে গেছে, ইসলামটা চলে না যাক, আল্লাহ রাসূল স্বপ্নে ওই ব্যাপারে সাহায্য করলেন, মাদ্রাসা কায়েম করো। কি করতে বললেন? খানকাও বললেন না, মসজিদও বললেন না, কিছুই বললেন না, কি বললেন? এর মধ্যে একটা ইঙ্গিত আছে, এইটা হল ইসলাম। কায়েম করতে হলে, রক্ষা করতে হলে, প্রচার প্রসার করতে হলে, এইটা হলো পাওয়ার হাউস, এখান থেকে লোক তৈরি হবে, ওদেরকে দিয়ে দিনের সমস্ত লাইনের কাজ চালু হয়ে যাবে। এখান থেকে নায়েবে রাসূল তৈরি হবে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হবে, দিনের যত লাইনের কাজ আছে ওদের মাধ্যমে সব চালু হয়ে যাবে। ঠিকই এই দেওবন্দ কায়েম হল, এখান থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বেরোলেন, বেরে তবলিগ চালু করে দিলেন, সারা দুনিয়ায় তবলিগ চালু হয়ে গেল। এখান থেকে মাওলানা আশরাফ আলী থানভী বেরোলেন, উনি খানকা কায়েম করলেন, সারা দুনিয়ায় এই খানকা ছড়াই পড়ল। খানকা আত্মশুদ্ধি, ক্লিন হার্ট, দিলের 10টা রোগের চিকিৎসা করানো ফরজাইন, অন্তরের 10টা রোগের চিকিৎসা করানো কি ফরজাইন, এজন্য খানকায় যেতে হয়, হক্কানি পীর মাশায়ের কাছে যেতে হয়। আমরা মনে করি হক্কানি পীর মাশায় হল তাবিজ দেওয়ার জন্য আর পানি পড়া দেওয়ার জন্য। আমি যেখানে যাই অনেক বোতল নিয়ে আসে, এত বোতল কেন? কারো কাজ শুনছে যে ওই হুজুর পীর, এই শুনে সবাই বোতলের লাইন লেগে যায়, পীর মাসায় কি পানি পড়া দেওয়ার জন্য? তাদের কাছ থেকে নিতে হবে অন্তরের রোগের চিকিৎসা, তাদের সোহবাতে বসলে অন্তরের রোগ দূর হয়। তো এই দেওবন্দ থেকে লোক তৈরি হলো, তারা খানকা আবাদ করলো, এখানে লোক তৈরি হলো, তারা মসজিদ তৈরি করলো, এখান থেকে লোক তৈরি হলো, তারা ওয়াজ করলো, মাহফিল শুরু করে দিল। দিনের যত লাইন আছে সব লাইনের লোক এখান থেকে কি হলো? তৈরি হলো। সব লাইনের তৈরি হইতে হইতে শেষ পর্যন্ত একটা গ্রুপ তৈরি হলো মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির নেতৃত্বে এবং পরবর্তীকালে মাওলানা হুসাইন আহমদ মাদানির নেতৃত্বে একটা গ্রুপ খাড়া হলো। তারা পুরা ভারতবর্ষ জুড়ে এক আন্দোলন খাড়া করলো, ইংরেজ খেদাও আন্দোলন। এবং সেই আন্দোলনে ইংরেজরা এদের ছাড়তে বাধ্য হল। দুইশো বছরের মাথায় যে ইংরেজরা চলে গেল, এটা কোন মন্ত্রী মিনিস্টারের আন্দোলনে যায় নাই, কোন ব্যারিস্টারের আন্দোলনে যায় নাই, কায়দে আজমের আন্দোলনে যায় নাই, মিস্টার জিন্নার আন্দোলনে যায় নাই, এটা মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা হুসাইন আহমদ মাদানী, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, এনারা পুরা ভারতবর্ষে এক আন্দোলন খাড়া করছিলেন। ওই আন্দোলনের মুখে ইংরেজরা টিকতে পারে নাই, এদের ছেড়ে দিয়ে চলে গেছে। দিনের যত লাইন দরকার সব লাইনের কর্মী এখানে তৈরি হল। দিনের যে কোনো লাইন চালাইতে হলে আলেম লাগবে, মসজিদ চালাইতে চান আলেম লাগবে, ওয়াজ মাহফিল চালাইতে চান আলেম লাগবে, খানকা চালাইতে চান আলেম লাগবে, তবলিগ চালাইতে চান আলেম লাগবে। যে কোনো কথা তবলিগ করলে কি হবে? নবীনকে বলা হয়েছে আমি যা নাজেল করছি আপনার উপরে ওই কথার তবলিগ করেন। তাহলে নবীর উপরে কি কথা নাজেল করা হয়েছে ওটাকে শিখতে হবে, ওটাকে শিখতে হবে। কাজে তবলিগ চালাতে গেলে কি লাগবে? আলেম লাগবে। দিনের কোন কাজ আলেম ছাড়া হবে না। নবীজি আলেমদেরকে বলে গেছে আমার ওয়ারিস, আমি যে দিন আল্লাহ থেকে আনছি এই দিন কিয়ামত পর্যন্ত এই উলামাদের দ্বারা রক্ষা পাবে। কোন হাদি সাহেবের নাম বলেন নাই, কোন গাজী সাহেবের নাম বলেন নাই, কোন তবলিগওয়ালার নাম বলেন নাই, কারোর নাম বলেন নাই, উলামাদের নাম বলছেন। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দান্দান শহীদ করা দিন কেয়ামত পর্যন্ত ওলামাদের দ্বারা রক্ষা পাবে। কাজেই তোমরা যারা দিন পাইতে চাও এই ওলামাদের সাথে জুড়ে যাও। আমরা কিছু ভাই যে বলা বলি করতেছি, ওলামা দরকার নেই, আমরা নিজেরাই তবলিগ করব। কিছু ভাই আছে কানে কানে এই কুফরি কালাম শিখাই দিছে, কুফরি কালাম, ওলামা দরকার নেই। নবীনি কইতেছে দিন শিখতে হলে ওলামার কাছে যাও, এর কোনো বিকল্প নেই। আর কেউ আমার ওয়ারিস না, আমার ওয়ারিস একমাত্র ওলামা। কেমন তার দিন শিখতে হলে ওলামায় কেরামের সোহবতে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই। কোন ইন্টারনেট দিয়ে দিন শিখতে পারবেন না, টেলিভিশন দিয়ে দিন শিখতে পারবেন না। টেলিভিশন দিয়ে যারা দিন শিখতে চান তারা গুমরা হয়ে যাবেন। সব উল্টা পাল্টা ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা। টেলিভিশনে যে ইসলাম প্রচার করে গলত ব্যাখ্যা, তারা প্রচার করে কাজা নামাজ নেই। কি নেই? কাজা নামাজ নেই, নামাজ পড়তে পারেন নাই, তওবা করেন। এটা হলো প্রত্যেক হাদিসের কিতাবে কাজা নামাজ পড়ার তরিকা বলা আছে, প্রত্যেক হাদিসের কিতাবে। তো কাজা নামাজ যদি না থাকে তাহলে এই হাদিসের এই অধ্যায়টা আসছে কি জন্য? এই হল টেলিভিশনের ফতোয়া, সব গলত। দিন পাইতে হলে ওলামায়ে কেরামের বিকল্প নেই। তাহলে যদি কেউ এই ধারণার উপর থেকে থাকেন যে ওলামা দরকার নেই, আমি করজোড়ে অনুরোধ করব যে আপনি এই ধারণা ত্যাগ করেন, তওবা করেন, করে ওলামাদের সাথে মিলে তবলিগ করেন। নতুবা ওলামা ছাড়া তবলিগ করতে চান, আপনি নিজেও হেদায়েতের উপর থাকবেন না, আর আপনার ছেলে পেলে সব গুমরা হয়ে যাবে। ওলামা যদি না থাকে ছেলে মেলে সব কি হয়ে যাবে? পাবলিকও গুমরা হয়ে যাবে, আমাদের ছেলে পেলেও নাস্তিক মুরতাদ হয়ে যাবে। বেশি দিন লাগবে না, 20-30 বছরের মধ্যেই আমাদের ছেলে পেলে সব মুরতাদ হয়ে যাবে। তাদের কিছু ভাই যে ওলামাদের মাথা ভাঙছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। তাদেরকে কে এই কুবুদ্ধি দিল যে ওলামায়ে কেরামকে শহীদ করো তাহলে দিন কায়েম হবে? ওলামায়ে কেরামকে শহীদ করলে দিন কায়েম হবে না দিন ধ্বংস হবে? এই লোকগুলো শয়তানের খপ্পরে পড়ে এই কাজটা করছে। তারা যদি তওবা না করে তাহলে তারা ইমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ গত শতাব্দীর তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, গত শতাব্দীর, তার নাম হল মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী তিনি এই দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন। উনি বলছেন কোন মুসলমান যদি ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, কোন মুসলমান যদি ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে তাহলে সে ইমান নিয়ে মরতে পারবে না। এবং কবরে তার চেহারা যতই তোমরা কিবলার দিক দাও তার চেহারা কিবলার দিক থাকবে না, আর একদিক ঘুরাই দেওয়া হবে। তোমাদের যদি অন্তরচক্ষু থাকে তো দেখো, তাদের দিলে ওলামাদের প্রতি বিদ্বেষ ছিল তারা বেঈমান হয়ে মারা গেছে। ওলামারা কারা? এরা কি বেওয়ারিশ? এরা নায়েবে রসুল, এদের প্রতি বিদ্বেষ মানে কি? রসুলের প্রতি বিদ্বেষ, তারপরে ইমান কিভাবে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো বারবার বলা হয়েছে যে পাঁচটা কথার নাম দিন, কয়টা কথা? শেরেক মুক্ত ইমান হাসিল করা, শেরেক মুক্ত, এই যারা মাজারে মাজারে ঘোরে, মাজারে চায়, মান্নত করে, এদের ইমান নষ্ট হয়ে গেছে। দুই নম্বর উযু গোসল নামাজ রোজা হজ যাকাত কাফন দাফন, এগুলোকে এক কথায় বলে ইবাদত। উযু গোসল আজান ইকামত নামাজ রোজা হজ যাকাত কাফন দাফন এক কথায় কি বলে? এই ইবাদত সুন্নত তরিকায় হইতে হবে। এতে নামাজের মস্ক হলো, এতে আপনারা ধরতে পারেন না যে আমাদের নামাজে ভুল আছে, আমরা বুঝতে পারেন নাই। কাফন দাফনে অনেক ভুল, মুর্দাকে দাফন করতে আমরা দেরি করি, অমুক আসবে তমুক আসবে, একদম নাজায়েজ কাজ, গুনাহের কাজ। মুর্দাকে চিপ করে কবরে শোয়াই দেই, চেহারাটারে কিবলার দিক করে দেই, ভুল। ডাইন কাতে শোয়াইতে হবে, মুর্দাকে কবরে ডাইন কাতে শোয়াইতে হবে। মুর্দার জন্য যে খতম পড়াইবেন, এই খতমের টাকা পয়সার লেনদেন করা হারাম, টাকা পয়সার লেনদেন করা হারাম, আল্লাহর আস্তে পড়তে হবে। লেনদেন করলে ওই খতম ক্যান্সেল, টাকা দিলেন সেটাও গোনা হবে, যে নিল তারও গোনা হবে, আর কবরে আপনার বাপদাদা মারুম হয়ে গেল, সব ক্যান্সেল হয়ে গেছে, খতম কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে। দুই নম্বর এটা, এই উযু, উযু নামাজ হাতে কলমে শিখতে হবে, লিকসারের মাধ্যমে শেখা সম্ভব না। তিন নম্বর, আয় রোজগার হালাল রাখতে হবে। আপনি ব্যবসা করেন, ব্যবসার মশলা জানেন? চাকুরি করেন, চাকুরির মশলা জানেন? আপনি জমিন আবাদ করেন, ফসল লাগান, ওর মশলা জানেন? জমিন বন্ধক রেখে ফসল খাওয়া হারাম, বন্ধকটা হল ইবাদত। বন্ধকটা কি? ইবাদত। হ্যাঁ, আপনার ঋণের সিকিউরিটি হিসেবে দলিল থাকবে আপনার কাছে, জমিন দলিল থাকবে, জমি খাবে কে? ওই গরিব লোকটা খাবে, আপনি খাইলে সুদ। কেন সুদ? এই হাদিস, কুল্লু কর্জিন জাররা নাফান ফাওয়া রিবা, করজের বিনিময়ে যদি কোন বেনিফিট নাও তো এটা সুদ। তো গরিবরা টাকা দিয়ে যে জমি খায় তা করজের বিনিময়ে বেনিফিট নিল না, এই জন্য গরিবকে খাইতে দিবে, সে খাবে না, এবং এই করজকে ইবাদত মনে করবে। দান করলে দশ গুণ সব, আর গরিবকে যে ঋণ দিলেন করজ দিলেন তাতে এক হাদিসে আসছে 18 গুণ সব, আর এক হাদিসে আসছে 20 গুণ সব। নামাজকে তারা ইবাদত মনে করেন, নামাজ পড়লে কি টাকা পাওয়া যায়? তারা মসজিদে আর টাকা দেওয়া লাগে, নামাজ পড়লে টাকা পাওয়া যায় না। ঠিক ওই রকম গরিবকে যে ঋণ দিবেন ওখানে কোন ফসল খাওয়ার নিয়ত করবেন না, আল্লাহর কাছে সবের নিয়ত করবেন। যত টাকা ঋণ দিচ্ছেন যতদিন উসুল না হবে প্রত্যেক দিন ওই পরিমাণ টাকা দান করার সব আল্লাহ 20 গুণ বাড়ায় আপনাকে দিবেন, প্রত্যেক দিন সব দিবেন 20 গুণ বাড়ায়। তিন নম্বর হলো এই আয় রোজগার হালাল রাখতে হবে। যারা বোনদেরকে এখনো অংশ দেন নাই, বাপ মরে গেছে বোনদেরকে অংশ দেন নাই, তাদের রিজিক হালাল না, তাদের রিজিক হালাল না, মান্দা ভাগ মারতেছে। বাংলাদেশে সঠিক অর্থে ষোলো আনা কোন ইসলামী ব্যাংক বিমা হয় নাই, এই পনেরো আনা বিশানা হয়েছে, 100% ইসলামী কোন ব্যাংক বিমা হয় নাই। এগুলো লাভ খাবেন না, এগুলো লাভ মুনাফা সবের নিয়ত না করে দান করে দিবেন। আর এখন যে শেয়ার বাজার, এটা তো জুয়া, এটা শেয়ারের কিছুই নেই, এটা এখন জুয়ার মার্কেট। শরিয়াতে যেভাবে শেয়ার বাজার বলছে, জায়েজ করছে, ওর কোন শর্তই পাওয়া যায় না। এই শেয়ার বাজারটা কি জুয়া? কয়েকদিন পর পর এক দল আসে জুয়া খেলে, জুয়া খেলে পুরো শেয়ার বাজার লুট করে নিয়ে যায়, পুরো শেয়ার বাজার লুট করে নিয়ে যায়। আবার বিশাল দাড়ি রাখছে, বিশাল দাড়ি রাখছে এই লোক, বিরাট কোম্পানির মালিক। আবার শেয়ার বাজার লুট করার ব্যাপারে ফার্স্ট, শেয়ার বাজার লুট করার ব্যাপারে ফার্স্ট। তো তিন নম্বর পয়েন্ট, রিজিক হালাল রাখতে হবে। চার নম্বর পয়েন্ট, বান্দার হক আদায় করতে হবে, এটা খুব সিরিয়াস, এটা আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না। আপনার আমার থেকে নেকি নিয়ে দিয়ে দিবেন। বান্দার মধ্যে এক নম্বর হলো বাপ মা, এক নম্বর কে? বাপ মা। বাপ মা এত বড় নেয়ামত যে তাদের দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজের সব হয়, কয়েকবার তাকান তো কয়েকটা কবুল হজের সব হয়। এই বাপ মা বেঁচে থাকলে সাতটা হক অধিকার, আর দুনিয়ার থেকে চলে গেলে আর সাতটা হক, মোট কটা হল? এটা হুজুরদের থেকে লিখে লেমিনেটিং করে ঘরে লটকায় রাখবেন, আপনিও আমল করবেন, আপনার ছেলে পেলে ওটা দেখে দেখে শিখবে, যে বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, মারা গেলে আর সাতটা হক। আপনি আমি জানলাম না, আমাদের ছেলে পেলেরা কোত্থেকে জানবে? আমি আমার বাপ্পার হক আদায় করি না, জানি না। আল্লাহ রসুল কি বলছেন? আমার এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমার লেখা আমাল ও সুন্না কিতাবে, আমাল ও সুন্না কিতাবে এই চোদ্দটা হক লেখা আছে। বিবির হক আছে, বিবিকে পর্দায় রাখতে হবে, হালাল রিজিক খাওয়াইতে হবে, তাদেরকে দিয়ে চাকরি করানো জায়েজ নেই, মহিলাদেরকে দিয়ে চাকরি করানো জায়েজ নেই, এগুলো কাফেরদের তরিকা। কাফেরদের খোদা খুব দুর্বল, কাফেরদের খোদা খুব দুর্বল, এর জন্য ওর নিজেরও নামতে হয় ময়দানে, ওর বউও নামাইতে হয়, ওর মেয়েও নামাইতে হয়, সব নামাইতে হয়, তারপরে দুমুটো খাইতে পারে। আমাদের আল্লাহ এত শক্তিশালী, ইন্নাল্লাহুল কুওয়াতুল মাতিন, অনেক শক্তিশালী। তিনি বলছেন তোমরা একজন আসো ময়দানে, ওই একজনের ওসিলায় পুরো ফ্যামিলির রেজাক আমি দিয়ে দিব। তোমার বউকে পাঠানোর দরকার নেই গ্রামীণ ব্যাংকে, তোমার মেয়ে পাঠানোর দরকার নেই গার্মেন্টস এ, কোন দরকার নেই, আমি রিজিক দিনে আল্লাহ একজন আসো। আমাদের আল্লাহ শক্তিশালী, তাদের মহিলাদেরকে চাকরি করা যাবে না, তাদেরকে দিয়ে তালিমের কাজ নিতে হবে, বাচ্চাদেরকে মহল্লার বাচ্চাদেরকে তালিম করবে, মহিলাদেরকে তালিম করবে, নিজের বাচ্চা পার্শ্ববর্তী বাচ্চা এদেরকে কোরআন সুন্নাহ শেখাবে। আর এক টাইমে বয়স্ক মহিলাদের শেখাবে, মহিলাদেরকে দিয়ে আল্লাহ তালিমের কাজ নিতে কইছেন। যদি তালিমের কাজ নেওয়া হয়, সমাজে সব বাচ্চা কোরআন সুন্নাহ তালিম পায়, ওই সমাজে চোর তৈরি হবে না, ডাকাত তৈরি হবে না, হাইজাকার তৈরি হবে না, হিরুঞ্চি ফায়দা হবে না। আল্লাহর দেওয়া পদ্ধতি, মা বোনদের তালিম, মা বোন না সবচেয়ে বড় মাদ্রাসা। বলা হয় বাপ হল প্রিন্সিপাল আর মা হল প্রধান শিক্ষিকা, বাপ ব্যবস্থাপনা গ্রহণ করবে আর মা এটা জারি করবে, প্রধান শিক্ষিকা। কারণ বক্তব্য দিবেন তো 7 বছর বয়স হলে, এই 7 বছর কি বই থাকবে, একটু একটু করে মায়ের কাছে শিখবে। এই শিক্ষাটা এত কার্যকরী যে মাদ্রাসায় পড়াটা ভুলতে পারে, ছোটকালে মায়ের কাছে শিখছে এটা কোনোদিনও ভুলবে না। এইটা যদি আমরা গ্রহণ করতে পারি তো সন্ত্রাস দূর করার জন্য পুলিশও লাগবে না, র্যাবও লাগবে না, অটোমেটিক দূর হয়ে যাবে। আর যদি মা বোনদেরকে তালিমের কাজে না লাগাই, পুলিশ র্যাব আরো কি বানাইবেন বানান, কিন্তু সন্ত্রাস দূর হবে না। এখন তো খালি কয়েকদিন পর পর থানা বাড়াইতেছে, সরকার কি করতেছে, এবার একসময় আসবে প্রত্যেক বাড়ি বাড়ি থানা দিবে, প্রত্যেক বাড়ি বাড়ি থানা, কিচ্ছু হবে না। আল্লাহর ফর্মুলায় না আসলে এই চুরি ডাকাতির চিন্তাই বন্ধ হবে না, যত থানা বাড়ান আপনি। এগুলো ইংরেজদের বুদ্ধি, আমাদের, আমরা মুসলমান, আমাদের মানতে হবে আল্লাহর আল্লাহর বিধান। মহিলাদেরকে দিয়ে তালিমের কাজ নাও, সব ঠিক। ছেলেদের হক আছে, আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছে না, ওর মেইন হক কি, মেইন হক হল ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য এত পরেশান হয়েন না, আগে মুসলমান বানান। কি বানান, অন্তত 2 বছর মাদ্রাসায় দেন। আলিয়ার কথা কইতেছে না, এই কমই আলিয়া কি হয় দেখেন না, পত্রিকায় দেখছেন, হ্যাঁ, এক প্রিন্সিপালের ঘটনা দেখছেন, এলো আলিয়ার ইতিহাস। এখানে পড়ে আল্লাহর ভয় কিছুই আসে না, কোরআন কিতাব ছিঁড়ে জুতার মধ্যে করে নিয়ে যায় পরীক্ষার হলে, এদের দিলে কোন আল্লাহর ভয় আছে? এই অধ্যক্ষ একটা মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে আলিয়া মাদ্রাসার, সেই মহিলার গায়ে হাত দিল কিভাবে, যে কারণ সে পুড়ে মরল। আল্লাহর মেহরবানি, কোন কওমি মাদ্রাসায়, কোন দেওবন্দি মাদ্রাসায় আপনি এরকম ইতিহাস ইনশাআল্লাহ শুনবেন না। ওই আলিয়া মাদ্রাসা কারা বানাইছিল, মুসলমানরা বানাইছিল, কলকাতায় প্রথম ইংরেজরাই বানাইছিল, স্কুল কলেজ যারা বানাইছিল ব্রিটিশ আমলে, ওই আলিয়া তারা বানাইছিল। এই প্রথম 30 জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিল, মাদ্রাসা প্রিন্সিপাল খ্রিস্টান থাকে, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা এখান থেকে একটা বই ছাপছে, আমাদের কাছে আছে বইটা, বইটার নাম হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস, বইটার নাম কি, ওখানে ওই 30 জন প্রিন্সিপালের নাম দেওয়া আছে এবং প্রত্যেকের পিরিয়ড কে কোন সাল থেকে কোন সাল ছিল সব দেওয়া আছে, এবং সেখানে উল্লেখ করা আছে যে ইংরেজরা কি কি গলত নিয়েছে এই মাদ্রাসাটা চালু করছিল। ইংরেজরা ইসলাম কায়েম করার জন্য মাদ্রাসা চালু করবে, তাদের মতলব হাসিল করার জন্য মুসলমানদেরকে ধোকা দিছে, তোরা মাদ্রাসা করবা, এই যে আমরা মাদ্রাসার নমুনা দিলাম, তোরা আলেম বানাবা, এই আমাদের আলেম বানাও। তো আলেম, ফাজিল, কামিল, জাহিল সর্বশেষ কি পাশ করে? যখন দাড়ি মোজ কাটে ভার্সিটিতে ভর্তি হয় তখন কি পাশ করে? জাহিল। এদের দ্বারা কিছুই হবে না, তোলার দুটো পোলাপ আছে না, এইসব মাদ্রাসা দিয়ে কোন ফায়দা হবে না। কিন্তু সরকার কেন পালতেছে জানি না, এখানে সরকারের লোকও তৈরি হয় না, ইসলামের কোন লোকও তৈরি হয় না, এখান থেকে মিস্টার মওদুদের কিছু লোক তৈরি হয়, আর কোন লাভ নেই। অথচ এগুলো তৈরি পালতেছে কে? সরকার যদি স্কুল করে দিত তা ভালো ছিল, স্কুলের ছেলেপেলে যতটুকু আল্লাহর ভয় আছে ওদের ততটুকু নেই, কারণ স্কুলের ছেলেপেলে কোরআন শরীফ কেটে জুতার মধ্যে করে নিয়ে যায় না, যায় আলিয়া করে। ইংরেজদের প্রতিষ্ঠান। যাই হোক, আমি বলতেছিলাম দুই বছরের জন্য আপনার ছেলেকে এই কওমি মাদ্রাসায়, দেওবন্দি মাদ্রাসায় দেন, আপনার ছেলে ইনশাআল্লাহ মুসলমান হিসেবে জিন্দেগি যাপন করতে পারবে, আপনি বাপ আপনার হক আদায় করবে, জান প্রাণ দিয়ে আপনার খেদমত করবে, আপনার খেদমত করবে, আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়বে, আপনাকে কালেমার তালকিন করবে, আপনার রুটা পানির মতো বের হয়ে যাবে ইয়াসিন পড়ার কারণে, কোনো কষ্ট হবে না আপনার, আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার ছেলে আপনাকে কবরে ডানকাতে রাখবে, কবরে ডানকাতে রাখবে। ছেলেকে এই বিদ্যাটুকু আগে শিক্ষা দিতে হবে, আপনার ছেলে আপনাকে কবরে কিভাবে রাখতে পারে, ডাইন কাতে রাখতে পারে, আপনার শোয়া দেখলে মুনকার নকির জন্য বুঝতে পারে এই মুর্দা দুনিয়াতে সুন্নতের উপর ছিল এবং ছেলে পেলেকে সুন্নত শিখাইছে, তা না হলে এই সুন্নত তরিকায় কবরে শুইতে পারত না। তখন আপনাকে খুব মহাব্বতের সাথে দুই এক প্রশ্ন করে চলে যাবে, আর যদি মুনকার নকির দেখে আমরা শোয়া বেঢঙ্গা চিৎকুর শুয়ে শোয়াই রাখছি, তাহলে বুঝবে এই লোক দুনিয়াতে সুন্নতের উপর ছিল না, আর ছেলে পেলে নাতি নাতুর কাউকে সুন্নত শেখায় নাই এই লোক। তখন এমন ভয়ঙ্কর রূপ নিয়ে প্রশ্ন করবে যে আপনার পিত্তা পানি হয়ে যাবে, অবস্থা কায়েল হয়ে যাবে। এই জন্য সুন্নত তরিকায় কবরে শুইতে পারলে এটা মুক্তির বহুত বড় ওসিলা, মুক্তির বহুত বড় ওসিলা। যারা পরীক্ষা নিতে আসবে আপনাকে দেখেই বুঝবে যে এই লোক তো পাস, এই লোক তো আল্লাহ। তো সন্তানের হক আছে, তো চার নম্বর ছিল বান্দার হক আদায় করতে হবে, পাঁচ নম্বর আমাদের অন্তরে দশটা রোগ আছে জন্মগত ভাবে, কটা রোগ আছে? লোভ লালসা আছে কিনা? ব্যবসা বাণিজ্য দুই নম্বরই করে কেন? লোভের জন্য। হিংসা বিদ্বেষ আছে কিনা? রাগ, রাগ আছে কিনা? রাগ তো আল্লাহ দিচ্ছে জিহাদ করার জন্য, মানে বাপের পর রাগ করতেছেন কেন? বাপ ভুল কথা করলেও বাপের পর রাগ করা যায় না, রাগের কারণে বুড়া বয়সে বিবিকে তিন তালাক দিয়ে দিছে, দিয়ে নাতি নাতনির কিল ঘুষি খেয়ে হাটে রুগী হয়ে গেছে। বুড়া বয়সে রাগ কন্ট্রোল করতে না পারে বুড়িদের কি করছে? তিন তালাক দিছে। আমাদের দেশের লোকদের রোগ, তালাক দিলে তিনটাই দিতে হবে, অথচ ইসলামে কোন তিন তালাক নেই, আমাদের ইসলামে কোন তিন তালাক নেই। এই কথাটা কোন অ্যাডভোকেট আছে এখানে? এদের জানার দরকার, ওদের তালাক নামা লিখতে কইলে কি লেখে? তিন তালাক। এক প্রকার গুলো শিখাইতে হবে যে ইসলামে কোন তিন তালাক নেই। তোমার যত প্রয়োজন হোক ফতোয়া নাও, তালাক দেওয়া যাবে কিনা এই অবস্থায় ফতোয়া নাও, নিয়ে এক তালাক দাও, এক তালাকে আইন দিয়ে দাও। তোমার রাস্তা খোলা, ওই মহিলার রাস্তাও খোলা। মহিলার আকারে যেতে ছেলে যেতে পারবে, আবার যদি ভুল ত্রুটি মাপছে তোমার কাছে আসতে চায় তাও পারবে। সব রাস্তা খোলা, এক তালাকে আইন দিলে সব রাস্তা খোলা, কোন হিলামিলা লাগবে না। এইটা তো শরীয়ত, এক তালাক দাও, কোন তিন তালাক নাই ইসলামে। তারপরে তিনটা কেন রাখছে? অনেক লোক তালাক নিয়ে তামাশা করে, তালাক নিয়ে কি করে? তামাশা করে। তোরে 250 তালাক দিলাম, একজন তালাক দিচ্ছে তোরে বেগুন তালাক দিলাম, একজন তো গৌরে তালাক দিচ্ছে কি তালাক? বেগুন তালাক দিলাম। পরে আমার ছাত্ররা বুঝতেছে না যে কি তালাক দিল, বেগুন তালাক। বেগুন তালাক মানে তিন তালাক, বেগুন তালাক দিলাম। বেগুন রে কি কইছে? বেগুন তালাক কইছে। তিন তালাকের ফতোয়া দাও, তিন তালাক পড়ে গেছে। বেগুন তালাক দিলে কয় তালাক? তিন তালাক। আসলে ওই যে তালাক নিয়ে তামাশা করে, 250 তালাক দিলাম, ওই তামাশা ঠেকানোর জন্য তিন টাকা হয়েছে। কিন্তু তিনের কোন প্রয়োজন নেই, তিনের কোন, এই জন্য বলা ইসলামে কোন তিন তালাক নেই। যে কোনো প্রয়োজন হোক এক তালাক যথেষ্ট, তাহলে আর বিপদে পড়বে না। আল্লাহ বুঝবার তৌফিক তো। কথাটা চলতেছিল যে রাগ কন্ট্রোল না থাকলে কি বিপদ হয়। বুড়া বয়সে এই মহিলা সারা জীবন খেদমত করলো, কি একটু ভুল করছে, তিনও গুলি মেরে দিছে। মানুষ কিছু মারে কিছু রাখে, হে একটা রাখে নাই, তিনোটা মেরে দিছে। এখন দাঁড়ে দাঁড়ায় ঘুরতে হুজুর একটু ব্যবস্থা করে দেন। আরে শরিয়াত কি মুক্তিদের হাতে? শরিয়াত কি মুক্তিদের হাতে? আপনি তিন তালাক দিলে মুক্তি করতে কি ব্যবস্থা করবে? আপনার দুঃখ বেদনা দেখে সে এক তালাকের ফতোয়া দিবে? ওটা তো দেয় বংশাল থেকে। কত টাকার জন্য ফিস নেয়? ফিস নিয়ে তিন তালাকে এক তালাকের ফতোয়া দেয়, গলত ফতোয়া, সারা জীবন জেনাবে বিচার হয়। গলত ফতোয়া দিলে কি স্ত্রী হালাল হবে? যাই হোক, রাগ কন্ট্রোল না করলে অনেক খুনোখুনি হয়, মারামারি কাটাকাটি হয়, বিবি তালাক হয়ে যায়, অনেক কিছু। এরকম 10টা রোগ আছে, কয়টা? ইমাম গাজ্জালির একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে, এর নাম হলো তাবলিগে দিন। তাবলিগে এই কিতাবের দ্বিতীয় অধ্যায় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই অন্তরের 10টা রোগের ব্যাখ্যা দিচ্ছেন। আপনারা দয়া করে এই কিতাবটা পড়বেন, ব্যাখ্যা দিচ্ছে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। হাশরের ময়দানে যে তিনজনকে দিয়ে দোজক উদ্বোধন করা হবে তারা বেনামাজি না। একজন শহীদ হয়ে গেছে, একজন বহুত বড় আলেম, একজন বহুত বড় দানবীর, কিন্তু এদের প্রত্যেকের একটা রোগ ছিল। ওই রোগটাকে আরবিতে বলে রিয়া, বাংলাতে বলে লোক দেখানো। নেক কাজ কি জন্য করে? লোকদের বাহবা পাওয়ার জন্য, সুনাম সুখ্যাতির জন্য। কি জন্য মসজিদ বানাই দিছে? খুব সুনাম হবে, ভোটে একসাথে পাস করে দেবে, ভোট পাওয়ার জন্য মসজিদ বানাই দিছে। এটা কি হবে? এখলাস হবে, তাসফিয়ে নিয়ত হবে, না রিয়া হবে? রিয়ার সাথে কোন নেক আমল করলে ওটা গোনার কাজ হয়ে যায়। কেউ ভোট পাওয়ার জন্য, সুনামের জন্য মসজিদ বানাই দিল, এটা গুনায় কবিরা হয়েছে, গুনায়। এই অন্তরের দশটা রোগ দূর করা, একে বলে আত্মশুদ্ধি। আল্লাহ এই ব্যাপারে কোরআনে এত কসম খাইছেন, কোন ব্যাপারে এত কসম খান নেই।
অশামসি অদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা,
এই সূরার মধ্যে 10-15টা কসম খাইছেন। কোরআনের কোথাও আপনি এত কসম দেখাইতে পারবেন না। এত কসম খেয়ে বলতেছেন,
অনফসি ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা।
যে ব্যক্তি আত্মশুদ্ধি করাইল সে কামিয়াব হয়ে গেছে, যে আত্মশুদ্ধি করাইল না তার ধ্বংস হয়ে গেছে, তার সব আমল বাতিল হয়ে গেছে। আমি একটু আগে হাদিস শুনাইলাম, তিন ব্যক্তির মুসলিম শরীফের হাদিস, অন্তরের একটা রোগ থাকার দরুন পুরো জিন্দেগীর আমল বাতিল হয়ে গেছে, পুরো জিন্দেগীর আমল কি হয়ে গেছে, কয়টা হয়েছে? এই পাঁচটা বিষয়ে এলেম অর্জন করা, আমল করা, অন্য ভাইয়ের কাছে দাওয়াত দেওয়া, এটা আমাদের জিন্দেগীর মকসুদ, লক্ষ্য উদ্দেশ্য। এর বাইরে যা আছে সব আনুষঙ্গিক। এই পাঁচটা বিষয় মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মাওলানা মুফতি শাইখুল হাদিস হওয়া কি ফরজে কিফায়া, এই পাঁচটা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন, শিখতেই হবে, কেয়ামতের ময়দানে প্রশ্ন হবে ফরজে আইন এলেম শিখেছিলে কিনা, এবং এর উপরে আমল করতে হবে, এবং দশ ভাইয়ের কাছে এর কি করতে হবে, দাওয়াত শিখা, আমল করা, দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়াটা এই উম্মতের বৈশিষ্ট্য। আগের উম্মতকে দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়নি, কেন? সকালে একজন নবী মারা গেছে, দুপুরে আর একজন নবী নবুয়ত পেয়ে গেছে, নবী হয়ে গেছে। দুপুরে একজন নবী মারা গেছে, বিকেলে ওই বংশের আর একজন নবী হয়ে গেছে। এদের উম্মতের দাওয়াত দেওয়ার দরকার ছিল না, কিন্তু আমাদের নবী যে চলে গেছে, কেমন তা আর কোন নতুন নবী আসবে? আসবে না। ঈসা আলাইহিসসালাম আসবে, কিন্তু নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। আমাদের নবীর উম্মত হিসেবে উনি এসে বাইবেল প্রচার করবে না, উনি এসে আমাদের নবীর কোরআন সুন্নাহ প্রচার করবেন, আর খ্রিস্টানদেরকে পাকড়াও করবেন। তোরা কোথায় পাইছিল আমি আল্লাহর ছেলে কোথায় পাইছিল না, আমার মা আল্লাহর বিবি তোমরা কোথায় পাইছিল না? তো খ্রিস্টানরা সব লাজব হয়ে যাবে, বেকুব হয়ে যাবে। তো কোন নবী আসবে না কেয়ামত তক, নতুন কোন নবী আসবে না, তাহলে ইসলাম থাকবে কেয়ামত পর্যন্ত, নতুন কোন নবী আসবে না তো কেমনে থাকবে? এই জন্য বিদায় হজে নবীজি তমাম উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন, শুধু ওলামাদেরকে না, তমাম উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন, মিনকুমুল গায়ব, তোমরা যারা আমার কাছে শিখছো এই কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, দুনিয়াবাসীকে শিখাই দাও। তোমরা যারা আমার থেকে শিখলা এই কথাগুলো কোথায় পৌঁছায় দাও? এই জন্য বেদায় হজ থেকে ফিরে যায় দুই মাসের মাথায় নবীজি মারা গেলেন, দুই মাসের পয়লা রবিউল আওয়াল সোমবার, আপনারা শুনে আসছেন 12 রবিউল আওয়াল, পুরা গলত, পয়লা রবিউল আওয়াল সোমবার মারা গেছেন, 8 রবিউল আওয়াল সোমবার দুনিয়াতে আসছেন। এই ব্যাপারে হাদিসের দলিল যিনি দেখতে চান, আমার লেখা ইশাত সুন্না নামে একটা কিতাব আছে, ওখানে দলিল দেখে নেন। আমি যে কথাটা বললাম এর পক্ষে কি কি হাদিস আছে, সারা জীবন শুনছেন 12 রবিউল আওয়াল জন্ম, 12 রবিউল আওয়াল মৃত্যু, এখন শুনতেছেন দুটোই ভুল, জন্ম জানি না মৃত্যু জানি না, 8 রবিউল আওয়াল সোমবার জন্ম, পয়লা রবিউল আওয়াল সোমবার মৃত্যু। তো হজরত দেয় দুই মাস ছিলেন, মরে গেল, তখন সাহাবায়ে কেরাম দুনিয়ায় ছড়াই পড়লেন, ওই যে নবীজি বলছেন আমার কথাগুলো পৌঁছায় দাও, আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, ছড়াই পড়লেন। পূর্ব দিকে চীন পর্যন্ত চলে গেলেন, চীন পশ্চিম দিকে মরক্কো আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেল, দক্ষিণ দিকে ইয়ামান পর্যন্ত চলে গেল, ইয়ামানের পর আর দেশ নেই, উত্তর দিকে রাশিয়া পর্যন্ত চলে গেল সাহাবায়ে কেরাম। সাহাবারা রাশিয়াতে, রাশিয়া এলেবের মার্কাজ ছিল। এই যত হাদিসের কিতাব দেখতেছেন, যত হাদিসের কিতাব দেখতেছেন, মুয়াত্তা মালিক বাদে সব হাদিসের কিতাব রাশিয়াতে লেখা হয়েছে। সব হাদিসের কিতাব মক্কা মদিনায় লেখা হয় নাই, কোথায় লেখা হয়েছে? রাশিয়ায় লেখা হয়েছে। এত বড় মার্কাজ ছিল, ওখানে কমিউনিজম কায়েম হওয়ার পরে ওই বাংলাদেশের মতো ওইখানে কিছু লোক তৈরি হয়েছিল, ওলামা লাগবে না, বাংলাদেশের মতো ওইখানে কিছু লোক তৈরি হয়েছিল, তারা কি কইছিল? ওলামা লাগবে না, তারা ওলামাদেরকে শহীদ করে দিয়েছিল। তাও সব শেষ, কিছু ওলামা হিজরত করে রাতের অন্ধকারে আত্মরক্ষা করে হিন্দুস্তানে চলে আসছিল, ওদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা রাশিয়ার পতনের পরে হিন্দুস্তানকে এলেমের মার্কাজ বানাইছেন। এখন পুরা দুনিয়ার এলেম হিন্দুস্তানে অবস্থান করতেছে। হাদিসে এতটুকু পাওয়া যায় যে শেষ জামানায় আবার মদিনায় চলে যাবে, মদিনার তো রওনা হয়েছে, এলেম আবার কোথায় চলে যাবে? মদিনায়, ওখানে আল্লাহ উঠাই দিবেন। এমনকি ভারত থেকে ডাইরেক্ট যাবে মদিনায় না আমেরিকা হয়ে যাবে, এটা আল্লাহ জানে। ভারত থেকে এলেন একসাথে চলে যাবে, তখন জনগণ কদর করবে না, ছেলে পেলে দিবে না, মাদ্রাসা চান্দা দিবে না, তখন এলেন থাকবে কেমনে? পাবলিক যখন দুনিয়াদার হয়ে যাবে, ছেলে পেলেকে আলেম বানাবে না, মাদ্রাসায় চান্দা দিবে না, তখন এলেম আর থাকবে না, চলে যাবে। আর চলে লন্ডন হয়েও যেতে পারে আমেরিকায়, এই মদিনায় আবার আমেরিকা হয়েও, যে হারে আমেরিকাতে মুসলমান বাড়তেছে, একসময় শুনবেন যে আমেরিকা ইসলামের রাজ্য হয়ে গেছে, কালাইয়ারা লাখে লাখে মুসলমান হয়ে গেছে। খ্রিস্টানরা যে এত ক্ষিপ্ত মুসলমানদের উপরে কেন দেখতেছে? তাদের ধর্ম আর টিকতেছে না, তাদের ধর্মের লোকজন সব কি হয়ে যেতেছে? মুসলমান হয়ে যেতেছে। এই আগে তো নিউজিল্যান্ডে গুলি করলো, করে মুসলমানদের 50 জনকে শহীদ করে দিল। দেখলে এই ধর্ম থাকলে আমাদের ধর্ম টিকবে না, তো বাতিল ধর্ম, বাতিল ধর্ম কি দেখেন? যে হারে মুসলমান হইতেছে, ওই আমেরিকা ইসলামী হুকুমত হয়ে যেতে পারে আল্লাহ করলে। তাহলে কি হয়ে যাবে তা আমি জানি না, হাদিসে এতটুকু আছে যে আবার কোথায় যাবে? মদিনা যাবে, ওখানে উঠাই দেবে। তাহলে আমাদের তার আগে কদর করতে হবে, ওলামাদের কদর করতে হবে, মাদ্রাসাকে টিকায় রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আরো দীর্ঘদিন পর্যন্ত এলেমকে আমাদের বাংলাদেশে রাখবেন। যখন ওলামাদের পক্ষে লোক থাকবে না, মাদ্রাসার পক্ষে লোক থাকবে না, সবাই এগুলোকে ঘৃণা করবে, ঘৃণা করবে, জঙ্গি বলবে, নাউজুবিল্লাহ। কোন জঙ্গি কি মাদ্রাসায় পাওয়া গেছে? যত জঙ্গি ধরা পড়ছে সব ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, যে স্কুলগুলো জাকির নায়েক কায়েম করছে, জাকির নায়েকের পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। জাকির নায়েক কোন ইসলামী আলেম না, উনি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার। উনি যে ফতোয়া ফরাজ দেয় ওটা কোরআন কিতাবের সাথে মেলে না, তাহলে আপনারা মেহরবানি করে ওনাকে ইমাম বানাইবেন না, ওনার ফতোয়া সহি না। আপনার দেশে হকানি আলেম আছে না? এই তো যথেষ্ট। আপনার জাকির নায়েক দোকানটা কি? যিনি বক্তৃতা করতে টাই লাগায়, টাই লাগানো তো হারাম, খ্রিস্টানদের জাতীয় একটা জিনিস, এটা উনি লাগায়, কোট পরে আসে হসপিটালে, কোট পরে আসতে হবে। আজিব আজিব কথা। যাই হোক, তো তাহলে ইসলামের সারমর্ম কটা হলো? এই পাঁচটাকে শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে এবং সবকিছু ওলামাদের সাথে মিশে করতে হবে। ওলামাদের সাথে আউট হয়ে না, আউট হয়ে করতে গেলে তাকে রাশিয়া হয়ে যাবে, রাশিয়া হয়ে যাবে, ওলামা শহীদ করে দিয়ে সব বেইমান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই গলত কথা থেকে হেফাজত করেন। ওলামা লাগবে না তো রাশিয়ার স্লোগান, এর থেকে আমাদেরকে হেফাজত করেন। মৃত্যু পর্যন্ত ওলামাদের সাথে জুড়ে এই পাঁচটা বিষয় শিক্ষা করার, আমল করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।